ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বিএনপি নির্বাচন কমিশনকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী দলটির মনোনয়ন প্রত্যাশী 5 নেতাকে আটক করেছে।
রয়েছে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
র‍্যাবের তরফে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া যুবক আক্তারুজ্জামান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির একজন সদস্য।
আরও থাকছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
এই ভয়াবহ দুর্ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে।
আর আজকের নিয়মিত পরিবেশনায় রয়েছে হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতি। তবে প্রথমেই শুনুন যথারীতি বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র নিবাসী যুক্তরাষ্ট্রে কর্মরত এক সাংবাদিকের হত্যার ব্যাপারে সৌদি আরবের দায় দায়িত্ব সত্ত্বেও দেশটির দিক থেকে মুখ ফিরিয়ে নিলে সেটা মারাত্মক ভুল হবে। ধন্যবাদ জ্ঞাপন দিবস থ্যাঙ্কস গিভিং ডের ছুটিতে যাবার আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হোয়াইট হাউসে। বলেন, জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি তুলনামূলকভাবে মানবাধিকার কেন্দ্রিক উদ্বেগ আশঙ্কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গেই রয়েছি আমরা। বলেন, এক তো সৌদি আরব ইরানের বিরোধী এবং তারপর রয়েছে আমেরিকার কাছ থেকে তাদের সামরিক যন্ত্র সামগ্রী কেনার বিষয়টি, লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং শত শত কোটি ডলারের বিনিয়োগের বিষয়ে এটি। রাশিয়া ও চীন এটা পেয়ে যাবে সহজে, সেটা হতে দেয়া যায় না। বলেন, তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হলে তেলের দামও বেড়ে যাবে হুড়হুড় করে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নিয়ে বেকুবি করে বিশ্ব অর্থনীতির, আমাদের দেশের অর্থনীতির ক্ষতি করতে পারবো না আমি। সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তোবা জানতেন, হয়তোবা তিনি এর নির্দেশ দিয়েছেন। গোয়েন্দা সংস্থা সিআইএর এ উপসংহার নিয়ে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, হয়তো তিনি জানতেন, হয়তো তিনি জানতেন না। সৌদি আরবের সঙ্গে আমার কোনো লেনদেন নেই, সৌদি আরবের কাছ থেকে আমার কোনো অর্থাগম হয় না। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলবর্তী সীমান্তে যুক্তরাষ্ট্র বাহিনী সৈন্য পাঠানোর সমর্থনে বক্তব্যের অবতারণা করেছেন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের একটি কাফেলা এখন ওই সীমান্ত অভিমুখে এগিয়ে আসছে। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র ওই সীমান্ত বরাবর এলাকায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনীর জওয়ান এবং জাতীয় গার্ড বাহিনীর সৈনিক পাঠিয়েছেন বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংখ্যায়, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর ওই সীমান্ত কড়াভাবে সুরক্ষিত করা যায়। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় বনাগ্নি এখন স্তিমিত হয়ে এসেছে প্রায়। ইতিমধ্যে এ দাবানলের করাল গ্রাসে 81 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে এ পর্যন্ত। কর্মকর্তাবৃন্দ, স্থানীয় লোকজন এখনও নিখোঁজ লোকজনের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন লাগাতার। এবারের এশিয়া প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চলের বা এপেকের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে চীনের নেতা শি জিনপিংয়ের কড়া বাক্য বিনিময় এবং এপেকের তরফে যৌথ বিবৃতি প্রকাশের ব্যর্থতা শুধুমাত্রই ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যেকার গভীর বিভাজনের চেয়েও বেশি কিছু বলে পর্যালোচনা বিশ্লেষকদের। এটা যে সংস্কারের বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ব বাণিজ্য সংস্থার ভেতরকার ধিকে ধিকে জ্বলতে থাকা আঁচের কথাই স্মরণ করিয়ে দেয় তাই নয়, বিশ্ব বাণিজ্য প্রক্রিয়ায় চীনের অবস্থান নিয়ে বিতর্ক যাই রয়েছে সে কথাও মনে পড়ে যায় এতে করে, বলেন তারা। এপেকের পাপুয়া নিউগিনি বৈঠকের ভাঙনের কারণ তারাই, কথাটা বেজিং অস্বীকার তো করেই, সে সঙ্গে তারা এও বলে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সি উষ্মার বাতাবরণ সৃষ্টি করেন সম্মেলনে। অন্যেরা অবশ্য যুক্তি দেখান যে চীনই যৌথ বিবৃতিতে সই করতে অসম্মতি জানানোয় ওই সম্মেলন ব্যর্থ হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে বিএনপি নির্বাচন কমিশনকে দেয়া এক চিঠিতে জানিয়েছে, দলটির মনোনয়ন প্রত্যাশী 5 নেতাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর রিপোর্টে।
নির্বাচন কমিশনকে দেয়া বিএনপির চিঠিতে মনোনয়ন প্রত্যাশী ওই পাঁচজন নেতাসহ নির্বাচনের তফসিল ঘোষণার পরে 55টি মামলায় দেশজুড়ে 529 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ওই পাঁচজন মনোনয়ন প্রত্যাশী নেতাসহ 529 জন নেতাকর্মীকে মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অভিযোগ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বলেন,
শিডিউলের পর কেউ যদি অপরাধ করে সেটা কি ছেড়ে দেওয়া হবে?
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন পুলিশ কর্মকর্তাদের সাথে নির্বাচন বিষয়ে বৈঠক করবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে আজ ভোরে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে র‍্যাব। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম তাঁর প্রতিবেদনে।
র‍্যাবের তরফে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া যুবক আক্তারুজ্জামান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির একজন সদস্য। তবে তার পিতা তরাফত হোসেন সাংবাদিকদের বলেছেন, আক্তারুজ্জামান একজন মানসিক রোগী এবং পাবনা মানসিক হাসপাতাল থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন। এদিকে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিজেদের মধ্যে কথিত পৃথক বন্দুকযুদ্ধে মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে অন্তত 4 জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, সারা দেশে 2018 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এবং ক্রস ফায়ারে 437 ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতে গতকাল মঙ্গলবার রাতে ওড়িশার কটকে মহানদী সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে 12 জন প্রাণ হারিয়েছেন তাতে। শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের পাঠানো রিপোর্ট।
এই ভয়াবহ দুর্ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্যান্য যাত্রীরাও। বাসটিতে প্রায় 30 জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এসসিবি মেডিকেল কলেজে আহতদের দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণাও করেছেন তিনি। আহতরা বিনামূল্যে যাতে চিকিৎসা পান প্রশাসনকে সে বিষয়ে নজর রাখতেও বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবার অন্যান্য কয়েকটি শিরোনাম সংবাদ। ইন্টারপোলের সাধারণ পরিষদ দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াংকে তাদের নতুন প্রেসিডেন্ট করতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন। কিম একদিন সংস্থার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। এখন তিনি চীনের মেং হং ওয়েয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং তাঁরই বাদবাকি মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন এখন কিম জং ইয়াং। সেপ্টেম্বরের শেষ ভাগে নিজ দেশে ফিরে গেলে পর নিখোঁজ হয়ে যান মেং হং ওয়েই এবং পরে জানা যায় যে তিনি নাকি উৎকোচ গ্রহণের দায়ে গ্রেফতার হয়েছেন। পরের বারের প্রেসিডেন্ট কে হবেন দক্ষিণ কোরিয়া কে তা নিয়ে সাধারণ পরিষদে ভোট হবে আবার। জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস রয়েছেন এখন যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। প্রস্তুতি নিচ্ছেন তিনি শান্তি আলোচনার। গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় নতুন করে লড়াই আবার শুরু হয়ে যাবার পর গ্রিফিথস কথা বলবেন ইরানের সঙ্গে জোটবদ্ধ হৌথি কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায়। বছরের শেষাশেষি সুইডেনে গিয়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হবার জন্যে। হৌথি বিদ্রোহীরা উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বর মাসে সুইজারল্যান্ডের শান্তি প্রক্রিয়া ভেঙে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে আগামীকাল বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস পালিত হবে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এই দিন। একই রকমভাবে এ দিনটি পালিত হয়ে থাকে প্রতি বছর ক্যানাডা, গ্রেনাডা, লাইবেরিয়া, জাপান এবং জার্মানিতেও। ক্যানাডায় এ দিনটি পালিত হয় অক্টোবরের দ্বিতীয় সোমবার জাতীয় ছুটির দিন হিসেবে। গ্রেনাডায় থ্যাঙ্কস গিভিং ডে বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস পালিত হয় অক্টোবরের 25 তারিখে। লাইবেরিয়ায় দিনটি পালিত হয় নভেম্বরের প্রথম বৃহস্পতিবার। জাপানে পালিত হয় নভেম্বরের 23 তারিখে এবং জার্মানিতে পালিত হয় অক্টোবরের প্রথম রবিবার। এর সঙ্গে নবান্ন উৎসবের কিছুটা মিল রয়েছে, গ্রন্থসূত্রিতা রয়েছে এর। এদিনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করার রেওয়াজ পালন করা হয় তাঁর সর্বপ্রকার দয়া দাক্ষিণ্য রহমত অনুগ্রহের জন্যে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে, এবং আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতেও পাবেন ফেসবুক ফ্যান পেজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে। আপনারা শুনলেন বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন। মূলত বাংলাদেশে চলছে এখন নির্বাচনের মৌসুম, এবং এই নির্বাচনকে ঘিরেই মানুষের মনে নানান রকমের প্রশ্ন উঠেছে। বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন 30শে ডিসেম্বর, আমরা সবাই জানি, খুব জোরে সোরেই শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। বিএনপি এবং আওয়ামী লীগ, বড় এই দুটি দলকে ঘিরেই মূলত বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন। আওয়ামী লীগ দীর্ঘ 10 বছর ধরে বাংলাদেশ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, যার কারণে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি খানিকটা, অনেকে বলেন যে, কোণঠাসা অবস্থায় ছিল। আর নির্বাচনকে ঘিরে তারা আবার জেগে উঠেছে, চাঙ্গা হয়ে উঠেছে। ছোট দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গেই জোট করে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবুও কেমন হবে নির্বাচন, এ নিয়ে মানুষের মনে প্রশ্নের শেষ নেই। কিছুদিন আগে পর্যন্ত নির্বাচন হবে কি না সংশয়ে ছিল মানুষ, সে সংশয় কেটে গেছে। তারপর প্রশ্ন ছিল যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না, সেটিও কেটে গেছে। এখন সব দলই নির্বাচনে অংশ নিচ্ছেন। এখন আবার প্রশ্ন হচ্ছে নির্বাচন স্বচ্ছ হবে কি না, কেমন হবে নির্বাচন, এসব নিয়ে আজকে আমরা আলোচনায় আমাদের হ্যালো ওয়াশিংটনের প্যানেলিস্ট যারা আজকে যোগ দিচ্ছেন, ঢাকা থেকে আমার প্রিয় শিক্ষক জানি পপ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পর্ষদের চেয়ারম্যান, এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যোগ দিয়েছেন ইতিমধ্যেই। স্যার, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
নিউ ইয়র্ক থেকে সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক ফজলুর রহমান যোগ দিয়েছেন ইতিমধ্যেই। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা দুজন, দুই দলের দুজন প্রার্থী, মানে মনোনয়ন নমিনেশন সিকার বলতে পারি, সম্ভাব্য প্রার্থী আর কি, মনোনয়ন প্রত্যাশী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপি থেকে তিনি নমিনেশন পাওয়ার চেষ্টা করছেন, এবং অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুঁইয়া আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা করছেন। দুজনকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি, দুই দলের দুজন তরুণ প্রার্থীকে, তো তাদের কথা শুনব। কিন্তু সবার আগে আমি সূচনা বক্তব্যে যেরকম বলছিলাম যে সবার মনে প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন কেটে গেছে, তারপরেও প্রশ্ন উঠেছে, স্যার আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এই প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের কিছু নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে, সেটিকে সূত্র ধরেই আপনার কাছে জানতে চাচ্ছি যে কেমন নির্বাচন হবে এবার।
দেখুন, প্রথমবারের মতো নিয়ম বিধি বেঁধে দেওয়া হয়েছে, এটা বোধহয় বেশি অতিশয়োক্তি হয়ে যাবে। আসলে নির্বাচন পর্যবেক্ষণ যারা করেন জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বা পর্যায়ে, তাদের জন্য আলাদা আলাদা আচরণ বিধি আপনার বেশ আগে থেকেই বলবৎ আছে। আপনার ডক্টর হুদার কমিশন, তারপরে যে সাকসেসিভ কমিশন এসছে, তারা হয়তো কিছু মডিফিকেশন করেছেন, কিন্তু বহাল ছিল, সেখানেই আবার নতুন তর কিছু ব্যাখ্যা দিয়ে ঘোষণা যে একটা আচরণবিধি হাজির করা হয়েছে, এবং সেই বিধি অনুসারে বিশেষ করে জাতীয় পর্যবেক্ষক যারা থাকবেন তারা কি করবেন আর কি করবেন না, কেমনটি তাদের কাছ থেকে ভূমিকা প্রত্যাশিত কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়গুলি বুঝিয়ে বলার জন্য আপনার নির্বাচন কমিশনে একটি ব্রিফিং সেশন আয়োজন করা হয়েছিল। তাতে প্রবৃত্ত করেছেন নির্বাচন কমিশনের সম্মানীয় সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয় তারা ছিলেন, এবং এই কাজে নিয়োজিত যে পিআরও সেকশনটি আছে তার যুগ্ম সচিব দুজন, তারা এই বিষয় নিয়ে খোলাসা করে আলাপ আলোচনা করে জানিয়ে দিয়েছেন। এবং নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিবন্ধিত নির্বাচন কমিশনের সঙ্গে যে 118টি সংগঠন আছে তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, এবং সবারই প্রত্যাশা কমিশন আনুষ্ঠানিকভাবে চাচ্ছে নির্বাচন অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ একটা জায়গায় দাঁড়াক, আর এই স্বচ্ছতা নিরূপণের একটা মাপকাঠি এই পর্যবেক্ষণ কার্যক্রম, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমরা জানিপবের পক্ষ থেকে এবার আপনার 3000-এরও বেশি পর্যবেক্ষক আমরা মোতায়েন করব, আর আমাদের যে মোর্চাটি আছে ইডাব্লিউজি ইলেকশন ওয়ার্কিং গ্রুপ তার আওতায় আমাদের সদস্য সংগঠনগুলো মিলে আমরা 300 আসনে পর্যবেক্ষক মোতায়েন করব, প্রতি আসনে 50 জন করে পর্যবেক্ষক থাকবেন। সেই হিসেবে সব মিলিয়ে 15,000 পর্যবেক্ষক নির্বাচন দিবসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এটা শুধু জানিপপের পক্ষ থেকে,
জানিপপের পক্ষ থেকে 3000 আর অন্যান্য আমাদের পার্টনার অর্গানাইজেশন সব মিলিয়ে 15,000।
আচ্ছা আচ্ছা, অন্যান্য যে নির্বাচনগুলো জানিপপের পক্ষ থেকে, আপনি তো আরো অনেকগুলো নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তো এইরকম এবার যেরকম আমরা সেদিন ব্রিফিং এ শুনলাম যে নির্বাচন পর্যবেক্ষকরা কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, শুধু দেখবেন এবং পরে তারা রিপোর্ট দেবেন, এর আগে কি এরকম কি কোনো নিয়ম ছিল? তারা কি ভেতরে কথা বলতে পারতেন মিডিয়ার সঙ্গে কথা?
বিষয়টা এমন ভাবে এসছে, আমাদের নির্বাচন কমিশনের সচিব মহোদয় একটা উদাহরণ দিতে গিয়ে কথাটা বলেছিলেন যে বাকিংহাম প্যালেসের সামনে আপনার রানীর যে শাস্ত্রীরা দাঁড়িয়ে থাকেন লাল পোশাক পরে কালো টুপি মাথায়, একেবারে চোখের পলক পড়ে না, একটা উদাহরণ দিয়েছিল আর কি, যে এরকম ডিউটিফুল হতে হবে।
আচ্ছা আচ্ছা,
তো সেটাকে মানে কোনো কোনো সংবাদ মাধ্যমে
একটু ভিন্ন বড় করে। আচ্ছা, আর একটি বিষয় হলো যে 118টি সংগঠনের কথা বললেন, এটা কি শুধু বাংলাদেশের দেশীয় সংগঠন নাকি আন্তর্জাতিক পর্যবেক্ষক?
না, এগুলো সবই দেশীয় সংগঠন।
আচ্ছা,
এদের মধ্যে কেউ কেউ সিজনাল অ্যাক্টর, কেউ কেউ ফুল টাইম এই বিষয়টা নিয়ে কাজ করছেন, সেরকম সংগঠন আছে।
আর এমনি আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তাদের জন্য কি এরকম কোনো ব্রিফিং দেয়া হয়েছে কিনা?
আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা তাদের জন্য আমার জানা মতে এখন পর্যন্ত কোনো ব্রিফিং এর আয়োজন করা হয়নি, তবে তাদের জন্য একটা গাইডলাইন আছে, সেটা ইলেকশন কমিশন প্রণয়ন করেছেন এবং তাদের প্রতি যে নির্দেশাবলী সেটি অনেকটা রিল্যাক্সড। আপনার আমাদের মতো যেমন ধরে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে সামনের রোববার অর্থাৎ 25 তারিখের মধ্যে আপনার যারা পর্যবেক্ষণ আগ্রহী তাদের দরখাস্ত করতে হবে সংগঠন হিসেবে, এবং কার কি রিকোয়ারমেন্ট, কোথায় কাজ করতে চান সেই ম্যাপিংটা বলে দিতে হবে।
আর আপনার কি মনে হয় এই নির্বাচনকে ঘিরে গণমাধ্যমের জন্য কোনো এরকম কোনো ব্রিফিং এর ব্যবস্থা করা হতে পারে, স্পেশাল কোনো
সম্ভাবনা আছে? তবে একটা কশনারি নোট আছে, সেটা হচ্ছে ডক্টর রহুদার যে কমিশন ছিল সেই সময় তারা ইউনেস্কো সহায়তায় একটা ড্রাফট কোড অফ কন্ডাক্ট তৈরি করেছিলেন মিডিয়ার যা কাজকর্ম করেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তাদের জন্য, কিন্তু সেটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল মিডিয়ার পক্ষ থেকে, মিডিয়া সেক্টর পক্ষ থেকে। পরে সুষ্ঠু এবং সুস্থ নির্বাচন যাতে করতে পারেন এবং সহযোগিতা যাতে মিডিয়ার কাছ থেকে পাওয়া যায় সেই চিন্তা থেকে তখনকার কমিশন রিট্রিট করেছিল, ওটা আর ইমপ্লিমেন্ট করতে যায়নি।
আচ্ছা, এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর একটু পরে আবার আসছি আরও কয়েকটা প্রশ্ন নিয়ে। আমি একটু ফজলুর রহম, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নমিনেশন প্রত্যাশী, এবং অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুইয়া, আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী। দুজনের কাছে দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে, ব্যারিস্টার কাজল এবং অ্যাডভোকেট ভুইয়া। আমরা একটু ফজলুর রহমানের কাছে যাচ্ছি এই বিষয়টি জানতে। সূচনা বক্তব্যে আমি যেরকম বললাম যে মানুষের মনে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন কেটে গেছে, সংশয় ছিল, সংশয় কেটে গেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি না সে দ্বিধাও অনেকটা কেটে গেছে, কারণ সব দল নির্বাচনে অংশ নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কতটা স্বচ্ছ হবে এবং কেমন হবে। ফজলুর রহমান, এ পর্যন্ত আপনি যা দেখেছেন নির্বাচনকে ঘিরে যে অবস্থা, কী মনে হচ্ছে আপনার? বিদেশে বসে আপনি বিদেশে একটি সংবাদপত্রের সম্পাদক হিসাবে কি মনে করেন?
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশে এবার যে একাদশ সংসদের নির্বাচন হচ্ছে, এটি আমার কাছে মনে হয় যে এ যাবৎকালে স্বাধীনতা উত্তর কালে এই নির্বাচনটি একেবারেই ভিন্ন ভাবে হচ্ছে, এবং এতদিন মানুষের মনে নির্বাচন নিয়ে যে সমস্ত সন্দেহ, সংশয় কিংবা যে সমস্ত প্রশ্ন ঘুরপাক খেয়েছে, আমার মনে হচ্ছে এবার তার অনেকটাই থাকবে না। কিন্তু এর মধ্যে আবার একেবারে থাকবে না সেটাও বলা যায় না। এখন বাংলাদেশের এই এবারের নির্বাচনের কিছু চরিত্র বৈশিষ্ট্যে কিছু ব্যতিক্রম লক্ষণীয়।
জি, যেমন
সেটি হচ্ছে যে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এই একক কোনো দলের নির্বাচন করবার যে রীতি কিংবা যে প্রথা, আমার মনে হয় সেটা বিলুপ্ত হতে যাচ্ছে। এখন সবাই এই জোটের মধ্যে, ফ্রন্টের মধ্যে তারা নির্বাচন করবার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে তারা জোটবদ্ধ হচ্ছে, বিভিন্ন স্বার্থে, বিভিন্ন আদর্শে, বিভিন্ন কর্মসূচিতে। তো সেই দিক থেকে অনেকটাই এবারের নির্বাচন সেই জন্যে অনেক বেশি উৎসব মুখর হচ্ছে, অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক হচ্ছে, এবং অনেক বেশি যে মানুষের মনের সংশয়, সেই সংশয় অনেকটা কেটে গিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে। সেই দিক থেকে মানুষটা, দেশের মানুষ, নাগরিক সমাজ অনেকটাই স্বস্তিবোধ করছে এখন পর্যন্ত। এখন শেষ মুহূর্তে কি হবে সেটা নিয়ে কিছুটা সংশয় আছে, আমরা প্রত্যাশা করব শেষ মুহূর্তের সংশয় কেটে যাবে এবং সকল মেঘ কেটে গিয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটি রৌদ্রকর জল পরিবেশে আমাদের একাদশ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এই এইখানে এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের নির্বাচন কমিশন কি ধরনের ভূমিকাটা পালন করবে। আসলে এই প্রশ্নটা আসা উচিত নয়, তারপরেও আসা উচিত নয় এই কারণে যে নির্বাচন কমিশনের কি দায়িত্ব, কি কর্তব্য, কি ক্ষমতা, কি এখতিয়ার, এসবগুলোই কিন্তু নির্দিষ্ট করা আছে। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ বারবার লক্ষ্য করেছে যে নির্বাচন কমিশন এই তাদের উপর যে পবিত্র দায়িত্ব অর্পিত আছে, সেই দায়িত্ব তারা ওই কাঠামোর মধ্যে, ওই দায়িত্বের মধ্যে, ওই কর্তব্যের মধ্যে এবং অধিকারের প্রয়োগের ক্ষেত্রে অনেকটাই তারা ব্যত্যয় লক্ষ্য করেছে। সেই কারণে তাদের নিয়ে সন্দেহ। এবারও যে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে নির্বাচনকে ঘিরে, সেই উৎসব মুখর পরিবেশে যেটুকু মেঘাচ্ছন্ন পরিবেশ, সেটা কিন্তু এই ইলেকশন কমিশনের কারণেই দেখা যাচ্ছে। ইতিমধ্যেই তাদের কিছু কিছু কথাবার্তা, কিছু কিছু কার্যক্রম মানুষের মনে কিন্তু একটা সংশয়ের জন্ম দিচ্ছে। বাংলাদেশের মানুষ এইবার কতগুলো জিনিসকে খুব সানন্দে গ্রহণ করছে, যেমন প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করে বলছেন যে জনগণ যে রায় দিবে সে রায় আমি মেনে নেব। আবার অন্যদিকে বিএনপি নিয়ে যে ইয়েটা ছিল, প্রশ্নটা মানুষের মধ্যে যেটা ছিল, সেটাও তারা ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ফলে ঐক্যফ্রন্টের নেতৃত্বে ডক্টর কামাল হোসেনের মতো একজন মানুষ থাকার কারণে মানুষের কিন্তু এই সন্দেহের মেঘ, সংশয়ের মেঘ কিন্তু অনেকটাই কেটে গেছে,
আস্থা বেড়েছে মানুষের ভেতরে,
আস্থা বেড়েছে অনেক। এবং মানুষ প্রত্যাশা করছে যে ইলেকশনটা সুন্দরভাবেই হবে, কিন্তু এই সুন্দরভাবে হওয়াটা কতটা সামর্থ্য দেখাবে ইলেকশন কমিশন, প্রশ্নটা কিন্তু সেইখানে,
সেটা আরো নির্বাচন যত এগিয়ে আসবে আরো পরিষ্কার হবে বিষয়গুলো,
আরো পরিষ্কার হবে।
আচ্ছা, আমরা এখন দুজন দুই দলের দুই প্রার্থী, তরুণ প্রার্থীর বক্তব্য শুনি, তারপরে আবার আলোচনায় আসবো। এখন আমি স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপি থেকে তিনি নমিনেশনের জন্য চেষ্টা করছেন, তার কাছে। ব্যারিস্টার কাজল, আপনি আছেন?
জি জি।
আচ্ছা, আপনি বোধহয় আলোচনা শুনেছেন। আমি প্রথমেই প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম পর্যবেক্ষণ নিয়ে, তিনি বলেছেন তার মতো করে, পর্যবেক্ষণের নিয়মকানুন আগেও ছিল, এবার একটু পরিষ্কারভাবে বলেছেন এই আর কি। তো নির্বাচন কেমন হবে আপনি কি মনে করছেন?
দেখুন, নির্বাচন কেমন হবে সে বিষয়ে অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে, যেমন ইতিমধ্যেই কয়েকজন আলোচক বলেছেন। আসলে বাস্তবতা হচ্ছে, আপনি তো বিদেশ থেকে কল করছেন, হয়তো দেশের সামগ্রিক পরিস্থিতি, হয়তো আপনি কতটুকু ওয়াকিবল আছেন, কিংবা হোম গ্রাউন্ডে থাকলে কিংবা মাঠের ময়দানে যখন থাকেন তখনকার যে বাস্তবতা আর পত্রপত্রিকায় দেখা কিংবা মিডিয়াতে প্রচারণা শোনা কিংবা একপেশে খবর শুনে সেটুকু বিশ্বাস করা, দুটো সম্পূর্ণ ভিন্ন।
আচ্ছা, আপনি আপনার এলাকা কোন কোন জায়গা থেকে নির্বাচন করার জন্য আপনি পরিকল্পনা করছেন?
আমি 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 বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ 3, মহেশপুর এবং কোটচাঁদপুর, যেটি হচ্ছে বৃহত্তর যশোরের অন্তর্ভুক্ত এবং সীমান্তবর্তী উপজেলা মহেশপুর এবং পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত। তো আমি আমি যে কথা নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এবং উৎসব মুখর, এ কথা সত্যি যে নির্বাচন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ আছে, বিশেষ করে যে বিগত অনেকদিন যাবৎ এদেশের মানুষ যারা নিজেদেরকে সংবিধান সম্মত হবে, নিজেরা বাংলাদেশের মালিক বলে দাবিরা এবং যাদের প্রকৃতপক্ষে এই দেশের মালিকানা তাদের হওয়া উচিত ছিল। আমি আপনাকে একটা কথা বলি যে আজকে 17 কোটি মানুষের এই দেশের মালিকানা রেজিস্টার করার, অর্থাৎ মালিকানা দাবি করার একটাই মাত্র ক্ষণ, একটাই মাত্র সময়, সেটি হচ্ছে যখন সে ভোট দিতে পারে। এবং যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয় এবং আমরা যদি মনে করি নাগরিক হিসেবে যে রাষ্ট্রের মালিক আমি এবং সংবিধান ভাবে সেটি সত্য, যদি মনে করে থাকি তাহলে প্রথম যেটি দেখতে হবে যে আমি আমার এই মালিকানা দাবি করতে পারছি কিনা এবং সেটা করার জন্য আমি আমার সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারছি কিনা, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি কিনা, আমি নির্ভয়ে ভোট কেন্দ্রে দিতে পারছি কিনা, আমি যে ভোটটা দিলাম যাকে ভোটটা দিলাম তিনি নির্বাচিত হচ্ছেন কিনা, কিংবা আমি কোনো বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছি কিনা, এটি হচ্ছে নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে কর্তব্য। যেহেতু এটি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক প্রতিযোগিতামূলক নির্বাচন, সেক্ষেত্রে আরেকটি বড় পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি রাজনৈতিক দল সুবিধা মতো অবস্থানে আছেন কিনা, তারা সবাই সমান সুবিধা পাচ্ছেন কিনা। বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত দেশে ঢাকায় বসে সারা দেশের যে খবর আমরা পাচ্ছি কিংবা দেখছি তাতে তার বিন্দুমাত্র কোনো পরিবর্তন আমরা দেখছি না যে একটা সমতা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমতা সৃষ্টি হয়েছে। আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আপনি যদি প্রতিদিন যদি সুপ্রিম কোর্টের আসেন, যদি দর্শক হিসেবেও আসেন, দেখবেন যে হাজার হাজার মানুষ যারা প্রতিনিয়ত আগাম জামিনের জন্য প্রার্থনা নিয়ে আদালতে দাঁড়ান এবং তার শতভাগ ব্যক্তি, আমি বলবো যে শতভাগ ব্যক্তি হয় বিএনপি সমর্থক অথবা বিএনপি জোটভুক্ত অন্য দলের সমর্থক। তাহলে যেখানে বাংলাদেশের নির্বাচনের জন্য আর খুব বেশি সময় নেই, যেখানে নির্বাচনের তোড়জোড় হয়েছে এবং মানুষের ব্যাপক আগ্রহ, সেখানে যদি এরকম হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন অসংখ্য গায়েবী মামলায় আদালতে শরণাপন্ন হন আগাম জামিনের জন্য কিংবা জামিন প্রার্থনার জন্য, কিংবা যারা কারাগারে আছেন তারা যদি প্রতিনিয়ত জামিনের জন্য ছোটেন, তাহলে সেই মানুষগুলো নির্বাচন করবেন কিভাবে এবং সেই নির্বাচনে তাদের প্রার্থীকে জিতাবেন কিভাবে, তাদের জলকে জিতাবেন কিভাবে, এটা হচ্ছে একটা আরেকটি পার্সপেক্টিভ। দ্বিতীয় হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 10টি সংসদ নির্বাচনের কমপক্ষে 3টি নির্বাচন বলা যায় যে আমরা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যেটি হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্বস্তির সঙ্গে মানুষ নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন, কিন্তু তার পরে আগে এবং পরে আমার মনে হয় যে নির্বাচন কখনোই প্রশ্নবিদ্ধ ছিল না এমনটি নয়, যদিও কেউ কেউ ওই 3টি নির্বাচন নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার যে ক্ষমতা এবং যে অধিকার তারা পেয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার মাধ্যমে, নির্বাচনকালীন আরেকটি যে অনিশ্চয়তা তৈরি করেছে এই সরকার সংবিধান সংশোধনের নামে সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে, আমার মনে হয় সেখানেই কিন্তু গোলকটা সবচেয়ে বড় বেড়েছে এবং সেই বাধার কারণেই কিন্তু আজকে নির্বাচনকালীন যত অনিশ্চয়তা, নির্বাচন কমিশনের সক্ষমতা, মানুষের নিরাপত্তা, ভোট দেওয়ার ক্ষেত্রে তার পছন্দের ভোটকে প্রার্থী নির্বাচিত করা, এই সমস্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নামক যে ব্যবস্থাটা আমরা চালু করেছিলাম এবং সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের মাধ্যমে 2টি নির্বাচন পরবর্তীত হতে পারে বলে যে পর্যবেক্ষণ, এবং দেশের সবচেয়ে বড় বড় আইনজীবীরা তাদের মতামত প্রকাশের মাধ্যমে বলেছিল যে এই ব্যবস্থাটা আরো অন্তত কয়েকটি নির্বাচনের জন্য রাখা হোক, সমস্ত কিছু উপেক্ষা করে যখন সরকার একতরফাভাবে সংবিধান সংশোধনের মাধ্যমে এবং আজকে যখন সংবিধানের দোহাই দিয়ে একতরফাভাবে নির্বাচন করার জন্য চেষ্টা করে, তখনই কিন্তু মানুষের শঙ্কাটা তৈরি হয় এবং এই শঙ্কাটা অমূলক নয়। আমি এখনো বলছি, আমি আরেকটি ছোট্ট কথা অতি সাম্প্রতিক দু একটি কথা বলতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আপনি যখন আমাকে টেলিফোনে যখন এরকম একটি সাক্ষাৎকার নিচ্ছেন তখন কিন্তু বারবার আমাদের একজন প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন আলোকচিত্রী, তিনি 107 দিন কারাগারে থাকার পর গতকাল মুক্তি পেতেন, সজল রহমানের কথা মনে করছি, কারণ যে ব্যক্তিটি তার স্বাধীন মতামত প্রকাশের কারণে আল জাজিরা টেলিভিশনে একটা মিথ্যা কথা বলেননি, যাকে সেই রকম একটি সাক্ষাৎকার দেওয়ার কারণে, একটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কারণে 107 দিন কারাগারে থাকতে হয়েছে এবং গতকাল দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ছোট জেল কারাগার থেকে বৃহত্তর মুক্তি কারাগারে প্রবেশ করলেন। এমন একটি অবস্থা যদি আজ পর্যন্ত যদি বিরাজমান থাকে তাহলে সব দলের অংশগ্রহণের, সবার অংশগ্রহণের নির্বাচন একটা সবার জন্য সমান সুবিধা, সেটি আমার মনে হয় যে খুব বেশি আমরা এখনো পর্যন্ত প্রত্যাশা করতে পারছি না। আরেকটি কথা বলে রাখি যে সেটিও আমি হয়তো প্রসঙ্গক্রমে চলেই আসে, দেখুন নির্বাচনের আগে যে সরকার এবং এই সরকার, এখন যে নির্বাচনকালীন সরকার, আমরা সবসময় ক্ষমতাসীনদের কাছে শুনে আসতাম যে নির্বাচনের সময় তারা একটা ছোট মন্ত্রিসভা করবেন, হয়তো কিছু কাটছাট করবেন, দেখুন 4 জন টেকনোক্র্যাট মন্ত্রীর কথিত পদত্যাগ ছাড়া এই সরকারের কোনো পরিবর্তন হয়নি। আগে যে প্রশাসন ছিল একই সেই প্রশাসন আছে, সবচেয়ে বড় যেটা নির্বাচন কমিশনের প্রত্যেকটা জেলায় নির্বাচন অফিস আছে, উপজেলা লেভেলের নির্বাচন অফিস আছে, কিন্তু তারা কিন্তু দেখেন প্রত্যেককে জেলা প্রশাসককে, যারা সরকারের আজ্ঞাবহ বলে পরিচিত, তাদেরকে কিন্তু রিটার্নিং অফিসার নিয়োগ করলো। নির্বাচন কমিশন যদি মনে করতো যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য যে আমার নির্বাচনী কর্মকর্তা কিংবা এই সমস্ত কর্মকর্তার মাধ্যমে যদি কাউকে রিটার্নিং অফিসার করতো, কারণ পুরো নির্বাচনটাই পরিচালনা করে রিটার্নিং অফিসার এবং সরকারের ডিসি প্রশাসন, তারাই কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করবে।
আচ্ছা ব্যারিস্টার রুহুল কুদ্দুস, আমরা আপনাকে অনুরোধ করছি আরো কিছুক্ষণ থাকতে, আমরা একটু আওয়ামী লীগের যিনি নমিনেশন প্রত্যাশী তার একটু বক্তব্য শুনে তারপরে আবার ফিরে আসবো। অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুঁইয়া, আপনি শুনেছেন এই শুরু থেকে এ পর্যন্ত বক্তব্য, তো আপনার কি মনে হয় নির্বাচন কেমন হবে এবং রুহুল কুদ্দুস যে প্রশ্নগুলো তুললেন সেগুলোর উত্তরে কি বলবেন?
দেখেন, নির্বাচনটা যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তখন নির্বাচনের সমস্ত দায়ী দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হয় এবং সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, এখানে সরকারের কিছু থাকে না। আমাদের বর্তমান যে সরকার রয়েছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে, সেই ক্ষেত্রে এই সরকার কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যে যে পদক্ষেপ গ্রহণ করবেন সেক্ষেত্রে আমাদের বর্তমান যে সরকার রয়েছেন সে সরকারের কোনো আপত্তি থাকবে না। সেক্ষেত্রে ওনারা আজকে যারা রুহুল কুদ্দুস সাহেব যে বললেন যে নির্বাচনের পরিবেশ নাই, ওনারা কিন্তু নির্বাচনের পরিবেশ আছে বলে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন। এখন ওনারা বিভিন্ন ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করতেছেন। এখানে নির্বাচন করার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড তো নির্বাচন কমিশন করবে। ওনার যদি কোনো ধরনের কোনো আপত্তি থাকে ওনারা নির্বাচন কমিশনের সাথে আপত্তিটা নির্বাচন কমিশনে দিবেন, এবং আমাদের সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট সেই জোটের পক্ষ থেকে তো কোনো ধরনের যদি আপত্তি থাকে সেটাও নির্বাচন কমিশন ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন ধরনের আপত্তি দিয়েছেন, এবং সেই সমস্ত ধরনের নির্বাচন সংক্রান্ত আপত্তি এগুলো ফয়সালা নির্বাচন কমিশনই করবেন, এবং নির্বাচনকে সুষ্ঠু আবাদ এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন। কাজেই এখানে সুষ্ঠু আবাদ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না
এরকম কোন সংশয়ের সুযোগ নেই তাই বলতে চাচ্ছেন। জি
অবশ্যই সুষ্ঠু আবাদ এবং নির্বাচন হবে, আমরা এই ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।
আমরা আপনার বক্তব্য আবারও শুনবো। এর মধ্যে দুজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, লন্ডন থেকে আছেন সালে শিবলি, লন্ডনের যে একটি টেলিভিশন চ্যানেল এস এর তিনি প্রধান সম্পাদক। জনাব সালে শিবলি, আপনি বোধহয় কিছু বক্তব্য শুনেছেন, তো আপনি যদি সংক্ষেপে একটু বলেন যে ওখান থেকে লন্ডন থেকে আপনারা কি মনে করছেন, কেমন হবে বাংলাদেশের এবারকার একাদশ সংসদ নির্বাচন?
সেটি হলো কিছুক্ষণ আগে দুজন প্রার্থী দু দলের তারা কথা বললেন এবং যিনি যার পক্ষে বললেন, আর আসলে মানুষ বাইরে থেকে কিভাবে দেখে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন আসলেই ঠিক মতো কাজ করছে না কিংবা করতে পারছে না। আমি একদম যদি উদাহরণ দিয়ে বলি, আপনারা দেখবেন চলতি মাসের 10 মার্চ রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তো তারপরেই
স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলছিলেন, তিনি সাংবাদিকদের বলছিলেন যে যখন বলা হলো যে দুজন মারা গেছে নির্বাচনের সংঘর্ষে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নেবে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এখন নির্বাচনকালীন সরকার সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা ব্যবস্থা করবে। কিন্তু এরপরে যখন দেখবেন 14 নভেম্বর বিএনপি অফিসের সামনে সংঘর্ষ হলো, মারামারি হলো, এবং ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রী তৎপর হয়ে উঠলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার তৎপর হয়ে উঠলেন এবং বিএনপির বিরুদ্ধে এখন ধরপাকড় চলছে। এই হচ্ছে আসলে বাস্তব অবস্থা নির্বাচন কমিশনের, এগুলো একটা দিক। আরেকটি দিক আপনি দেখবেন যে আমরা অতীতে নির্বাচনে দেখে এসেছি, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হোক কিংবা সাধারণ কোন সরকারি প্রশাসনের চলমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করুক, নির্বাচন কমিশন দায়িত্ব যখনই তার হাতে চলে আসে তফসিল ঘোষণা করার পরে মানুষকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে একটি পরিবর্তন হয়েছে। সেই ধারণাটা হচ্ছে যে প্রশাসনে চেঞ্জ আসা, প্রশাসনে একটা পরিবর্তন করা, সারা বাংলাদেশে বৈধ অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার জন্য সার্কুলার জারি করা, এগুলো কিন্তু কিছুই করা হয়নি। বরং একটা ধারণা দেওয়ার চেষ্টা চলছে, কেউ জানছে না যে আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার। মানুষ বুঝতে পারছে না যে এখন কি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনকালীন সরকার চলছে নাকি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন চলছে। এই যে একটি দিক, এটার আবার ব্যাখ্যা দু ধরনের আছে। আওয়ামী লীগ চেষ্টা করছে মানুষকে বোঝানোর জন্য যে এখন পর্যন্ত তাদের প্রশাসনে তাদের উপরে তাদের নিয়ন্ত্রণ আছে, বাট অপরদিকে বিরোধী দল তারা তাদের কাজগুলো করছে, তারা যথারীতি একটা সাফল্য কিন্তু পেয়েছে। সেটি হলো আপনারা শুনবেন মানুষ যখন বলতে শুরু করেছে, একদিন ক্ষমতাসীনরা বলতো যে অপোজিশন নির্বাচন বানচালের চেষ্টা করছে, এখন খোদ অপোজিশন বলছে যে সরকারই আসলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই অবস্থাটা এখন বাংলাদেশে চলছে। তো আগামী মনোনয়ন পত্রগুলো যখন দু দল দিয়ে দিবে কে কোথায় কোন আসনে পাচ্ছেন, এরপরে ধারণাটা আরো ক্লিয়ার হবে। বাট এটা সত্য যে নির্বাচন কমিশন এখন দৃশ্যমান কোনো ভূমিকায় পালন করছে না লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আমরা মোহাম্মদ আব্দুল্লাহ আছেন লাইনে বোধহয় যশোর থেকে।
হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি।
চুয়াডাঙ্গা থেকে? হ্যাঁ জি বলুন।
জি আমি মানে কলিমুল্লাহ স্যার আমাদের নিউইয়র্কের ঠিকানা পত্রিকার সম্পাদক, বিএনপির নমিনেশন করতেছি, আওয়ামী লীগের নমিনেশন করতেছি, এবং লন্ডন থেকে যে সাংবাদিক ভাই বলেন অনেক কথা, আমি কিন্তু শুরু থেকে আছি।
জি 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 জি, এখন আপনি কি বলতে চান?
আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে ওই যে লন্ডন থেকে যে ভাই বললেন যে নির্বাচন কমিশনের অধীনে বর্তমান প্রশাসন চলছে না বর্তমান প্রশাসনের অধীনে নির্বাচন কমিশন চলছে, সেটাই প্রশ্ন সাধারণ মানুষের। তার কারণ নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করার পরে দেশে যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে সেখানে প্রশাসনে বা দলীয় কর্মকাণ্ডে এর কোনো প্রভাব কিন্তু পড়েনি একটা বিষয়। আর আমার মনে হয় যে এবারের নির্বাচন বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেই ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন যে এবারের নির্বাচনে দুই নম্বরই কেন, যদি দশ নম্বরেও হয় তো আমরা ফাঁকা মাছ ছেড়ে দেবো না। আমার মনে হয় যে বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক দলগুলো এবারের নির্বাচনের বিষয়ে যথেষ্ট আন্তরিক। আমার মনে হয় যে সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এমন কোন সুযোগ সৃষ্টি করা যেন না হয় যে সে কারণে এই নির্বাচনের যে পরিস্থিতি বাংলাদেশে এখনো যা আছে যতটুকু আছে সেটুক যেন নষ্ট না হয়। আমি এই বিষয়ে ডক্টর কলিমুল্লাহ স্যারের কিছু বক্তব্য আমি আশা করি।
হ্যাঁ, আমি স্যারের কাছে এখন যাচ্ছি আবার। স্যার, আপনি অনেকক্ষণ ধরে শুনলেন অনেকের বক্তব্য, এই শেষ প্রশ্ন যে করলেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং স্যালেশিবলি যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন, প্রশাসন নাকি প্রশাসনের অধীনে নির্বাচন, এখন কি চলছে বাংলাদেশে? কারণ নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনই সর্বময় ক্ষমতার অধিকারী থাকে এই সব বিষয়ে তদারকি করার, তো কেন সংশয় তাদের মধ্যে?
দেখুন, এই ধোঁয়াশাটা তৈরি হয়েছে আমাদের নিকট অতীতের অভিজ্ঞতার কারণে। আমরা 90 দশক থেকে দেখে অভ্যস্ত হয় অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে, এবং সেই সকল নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার সর্বরকম সহায়তা করতে বাধ্যগত হয়ে গেছেন নির্বাচন কমিশনের কাছে, ও নির্বাচন কমিশন ওয়াজ ইন চার্জ, ফুল চার্জ অফ দ্য কান্ট্রি, স্পেশালি ইলেকশন রিলেটেড ম্যাটার্স গুলো নিয়ে নির্বাচন অগ্রাধিকার এই বিবেচনায়। প্রথমবারের মতো এবার আমরা রাজনৈতিক সরকারের অধীনে আপনার নির্বাচন করার একটা প্রক্রিয়ার মধ্যে বা টানেলে ঢুকেছি। এখন এই অভিজ্ঞতাটি নতুন, আর এই রাজনৈতিক সরকারের ভূমিকাটি রুটিন দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা এক্সপেক্টেড। তো সেই রুটিন দায়িত্বের সীমা রেখা বা তার পরিসীমা কোথায় শুরু কোথায় শেষ, এটা ওই অর্থে কিন্তু এখন পর্যন্ত নির্ণীত হয়নি। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন সাকসেসিভ নির্বাচন কমিশন গুলো যা তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাজ করেছে কিংবা জরুরি শাসন কালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কালে কাজ করেছে, তারা যেই স্টাইলে যেই ধারায় কাজ করতে সমর্থ হয়েছে বর্তমানে সেই স্টাইলে সেই ধারায় কাজ করার অবজেক্টিভ অবস্থাটা বিরাজ করছে কিনা, এটা নিয়েও আসলে কিন্তু একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর আরো একটা বিষয় যেটা পরিষ্কার করে দেওয়া ভালো, এর আগে যতগুলো নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তা খুব আনুষ্ঠানিক ফর্মাল ভাবে এক স্বরে এক রায় কাজ করেছে বা কথা বলেছে। প্রথমবারের মতো আমরা দেখেছি এই কমিশনের মধ্যে ভিন্ন মতের বহিঃপ্রকাশ ঘটেছে, এবং শুধু তাই নয়, সংসদীয় ঢঙে কমিশনারদের কেউ কেউ ওয়াক আউট পর্যন্ত করেছে এবং বেরিয়ে গিয়ে স্বকক্ষে বসে প্রেস ব্রিফিং করেছেন, যেটা অভাবিত পূর্ব একটি ঘটনা। এই সবকিছুই নতুনতর অভিজ্ঞতা, সব মিলিয়ে আমরা একটা আনচার্টার টেরিটরিতে ঢুকে পড়েছি, নেভিগেশন অর্থে যেটা ব্যবহার করা হয়ে থাকে। তো ফলে একটা ধোঁয়াশা তো থাকবেই এবং এটাই স্বাভাবিক যে এই ধরনের অনেকগুলো অভিজ্ঞতার মধ্য দিয়ে সাকসেসিভ ভাবে আমরা যখন ভবিষ্যতে যাব তখন একটা নির্দিষ্ট শেপ বা প্যাটার্ন নেব এবং তখন সেটা স্থিতি হবে বলে আমার বিশ্বাস।
আচ্ছা, আমাদের ফেসবুক ফ্যান পেজে অনেক শ্রোতা অংশগ্রহণ করেছেন এবং বেশ প্রশ্ন করেছেন, একজনের প্রশ্ন হচ্ছে আপনার কাছেই করছি যে নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়ার অংশ নেয়া এবং জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কতটুকু?
তাত্ত্বিক বিবেচনায় 50-50, কারণ হচ্ছে এটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আর এর থেকে ভিন্ন ট্র্যাকে যেতে হলে ওই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তো ফলে এখানে স্টেক হোল্ডার যারা রাজনৈতিক শাসক দল অর্থাৎ শাসক দল এবং মাঠের বিরোধী দল উভয় পক্ষের যে রিজল্ভ এবং গুডউইল তার উপর নির্ভর করবে যে আইনগত প্রক্রিয়াটা কিরকম সহায়ক পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে বা হচ্ছে না।
আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো যে শেখ পরিবার অর্থাৎ সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা বা শেখ পরিবারের আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করছেন কি না, আপনারা কি কেউ জানেন কিনা? স্যার আপনি কি জানেন কিনা এই বিষয়ে কিছু?
এখন পর্যন্ত পরিষ্কার কোনো আভাস পাওয়া যায়নি, কারণ আপনার এমনটি প্রত্যাশা করা যাচ্ছিল শাসক দলের কনভেনশনে যে এই ধরনের ব্যক্তিবর্গ তারা উপস্থিত থাকবেন, কিন্তু সেসব দিয়ে আমরা দেখেছি যে তারা সেখানে ওই অর্থে ব্যাপকভাবে উপস্থিত ছিলেন না। তো ফলে এইরকম যে জল্পনা কল্পনা, ধরুন আপনার রংপুর থেকে কিংবা গোপালগঞ্জ থেকে ট্রেডিশনাল হার্টল্যান্ড বলা যেতে পারে পরিবারের সদস্যদের, সেই সব জায়গা থেকে তারা এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী হয়েছেন এমনটি জানা যায়নি।
আচ্ছা, আমি একটু ফজলুর রহমান সাহেবের কাছে আবার আসছি, যে যে প্রশ্নটি করেছিলেন প্রথমে লন্ডন থেকে এবং মোহাম্মদ আবদুল্লাহ, যে নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন নাকি প্রশাসনের অধীনে নির্বাচন, এই প্রশ্নে আপনার মত কি এই অবস্থায়?
আসলে এটা তো এক কথায় জবাব দেওয়া মুশকিল। বিষয়টা হচ্ছে যে এই স্বাধীনতার 47 বছরে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা পূরণ হয়েছে, আবার অনেক প্রত্যাশা পূরণ হয়নি। তবে সবচেয়ে প্রত্যাশা পূরণ না হওয়ার জায়গা এবং সবচেয়ে হতাশার জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। ক্ষমতায় যারা থাকে তারা সবসময়, বিশেষ করে আমাদের মতো দেশে, তারা ক্ষমতার থেকে যাওয়ার চেষ্টা করে নানানভাবে। আমার তো মনে হয় এ যাবৎকালে প্রায় সবাই তাই করেছে, কারো পক্ষে খুব বেশি বলার নেই, বিপক্ষেও বলার নেই, এটাই উদাহরণ, এটাই দৃষ্টান্ত। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের নির্বাচন কমিশন সকল ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের এই কমিশনটি সাবালক হতে পারল না। আমি একটি উদাহরণ দিই, উদাহরণটা কি যৌক্তিক হবে কিনা জানি না। এ দেশে একেবারে যে ছেলেটি কালকে হাঁটা শিখেছে সেও যখন হাঁটে একা একা হাঁটে, কারো হাত ধরে হাঁটে না কিন্তু। আর আমাদের দেশের একটি ছেলে বা মেয়ে অনেকটা বড় হওয়ার পরেও যখন হাঁটে তখন হয় বাবার হাত কনিষ্ঠ আঙুল ধরে হাঁটে, নইলে মায়ের কনিষ্ঠ আঙুল ধরে অথবা আঁচল ধরে হাঁটে। তা আমাদের এই ইলেকশন কমিশনটা এই আঙুল ধরে অথবা আঁচল ধরে হাঁটার স্বভাবটা আজও ত্যাগ করতে পারেনি, যে কারণে তাদের কর্মকাণ্ডের মধ্যেও এটা প্রতিফলিত হয় এবং তাদের কথাবার্তা আচার আচরণেও এটা প্রকাশ পায়। এটি কোনো আজকের যুগে, এই আধুনিক যুগে এটি কোনো উদাহরণ হলো যে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে?
নির্বাচন পর্যবেক্ষকদের যে নীতিমালার কথা বলা হয়েছে তাতে এরকম কথা বলা হয়েছে যে দাঁড়িয়ে থাকতে হবে, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবে না,
এবং যে ইয়েটা দিয়েছে যে বাকিংহাম প্যালেসের ওই রানীকে যে পাহারা দেয় তাদের মতো, এর চেয়ে ব্যাড অ্যানালজি তো আর হতে পারে না। সেটা দিয়ে তারা এই একবিংশ শতাব্দীতে তারা একটি একটি স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌম একটি সত্তা নির্বাচন পরিচালনা করতে
না, যদি মূর্তির মতো দাঁড়িয়েই থাকতে হয় তাহলে পর্যবেক্ষণ
না সবটাই নিয়ন্ত্রণ করছে সরকার, ঠিক হবে না তো, আসলে আমাকেও তো সাবালক হতে হবে।
আচ্ছা, আপনার কাছে আবার আসবো আমি, আমাদের অবশ্য আর পাঁচ মিনিটের মতো সময় আছে, আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুসের কাছে আসব, কিন্তু তার আগে গোলাম রব্বানী যোগ দিয়েছেন মিশিগান থেকে, খুব ছোট করে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি। হ্যালো,
হ্যাঁ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনাকে আসলে আমি সবার কথা শুনি নাই, কারণ আমি অনেক পরে যোগ দিয়েছি।
জি, আপনি নির্বাচন কেমন আশা করছেন বাংলাদেশের, এইটাই প্রশ্ন।
হ্যাঁ হ্যাঁ, যেটা আমি শুনি নাই সেলিম ভাই, আবার একটু বলুন।
আপনি বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন কেমন হবে বলে মনে করছেন?
ও, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানে শুধু যে আমার সংখ্যা তা না, বাংলাদেশের যদি আপনি সব মানুষের মধ্যেই, ইভেন সরকারি দলের লোকদের মধ্যেও সংখ্যা, যে তারা কি তাদের ক্ষমতা কি আবার ফিরে পাবে কিনা, কিংবা তারা কি তাদের সেই ক্ষমতা বলে সরকারকে বা নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করে আবার ক্ষমতায় আসতে পারবে কিনা, সংখ্যাটা তাদের মধ্যেও। কিন্তু মূলত যে সমস্যাটা তারা সৃষ্টি করেছে, যে সমস্যাটা শুধু যে আমি বলবো, যে একটা কথাই আছে যে রিয়ালিটি ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্য ওয়ার্ড, তার মানে আমি এই যেটা মুখে বলবো ততটা সহজ না। আসলে সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনকে আমরা শুধু বলি মেরুদণ্ডহীন, এবং সত্যিকার অর্থেই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন কিনা সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। আর মূলত এই মুহূর্তে কিন্তু অল্প সময়ের মধ্যে শক্ত হয়ে দাঁড়ানো সবলতা যে নির্বাচন কমিশন নিয়ে আসবে সেটি কিন্তু ঠিক না। আপনি দেখেন এখন এই ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, এখন কিন্তু মাদক বিরোধী অভিযান চলছে, এখন কিন্তু জঙ্গি দমনের অভিযান চলছে, তার মানে
যে তার মানে আপনার ভেতরেও সংশয় যে নির্বাচন কতটা স্বচ্ছ এবং সুন্দর হবে?
অবশ্যই সংশয় রয়েছে, নির্বাচনটা স্বচ্ছতার ব্যাপারে তো সংশয় সকলেরই রয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশিক্ষণ সময় আমাদের হাতে নেই, যার কারণে বেশি সময় নিতে পারছি না। আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুসের কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি, এটি আমার প্রশ্ন নয়, শ্রোতারা প্রশ্ন করেছেন যে আপনি তো বিএনপির নমিনেশন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়েছেন, জনাব তারেক রহমান বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন, তিনি কি জানতে চেয়েছেন?
দেখুন, তিনি তো দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কারণ আপনারা জানেন, তার আগে আপনার এই প্রশ্নটি উত্তর দেওয়ার আগে দুইটি বিষয় আমার মনে হয় জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের বক্তব্য রেফারেন্স দিয়ে, যে এবারকার যে নির্বাচন হচ্ছে দলীয় সরকার, এটি কিন্তু দ্বিতীয় নির্বাচন হচ্ছে, কারণ দশম জাতীয় সংসদ যে নির্বাচন হয়েছিল দলীয় সরকার অধীনে, সেখানে 300 জন সংখ্যা সদস্যের মধ্যে 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু নির্বাচনকালীন এবং নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সরকারের যে প্রভাব এবং নির্বাচিত এই যে নির্বাচনী পরিচালনী জনতনভাবে নির্বাচনী পরিচালনী পাশ হওয়ার যে একটা সরকারের দলের কৌশল কিংবা ইচ্ছা, এটা কিন্তু আরো বেশি আমাদের মনের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পর্কে পাঁচই জানুয়ারির মার্কা একটা নির্বাচন হবে কিনা এই আশঙ্কাটা আমাদের মধ্যে রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ একজন দর্শক শ্রোতা উল্লেখ করেছিলেন, আমি তার দেশ ধরেই বলতে চাই, আসলে পরবর্তী নির্বাচনে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের শক্ত প্রতিপক্ষ হচ্ছে একমাত্র বিএনপি, এবং বিএনপি প্রধানকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনে তাকে একটি জনতন মামলায় একটা মামলায় তাকে সাজা দিয়ে তাকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখার জন্য, এমনকি তাকে নির্বাচনী অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করার মতো দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে তাকে আজকে কারাঅন্তরীণ রাখা হয়েছে। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেহেতু দলের প্রধান, প্রধানের অবর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন, তিনি কর্মীদেরকে নির্দেশনামূলক দিয়েছেন, একথাও কিন্তু তিনি বারবার বলেছেন যে এবারকার যে নির্বাচনের জন্য যে আমরা যাচ্ছি সেটি হচ্ছে একটি আন্দোলনের কৌশল, আন্দোলনটা এই কারণে যে সরকার পরিবর্তনের জন্য জনগণ তার ভোট দিতে অতীতে পারে নাই, এবং সরকারের নানা রকম ব্যর্থতার বিরুদ্ধে মানুষ যে ফুসে আছে এবং মানুষ তাদের একটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায়, এবং তারা যে তাদের মধ্যে যে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোট না দিতে পারার যে একটা হাহাকার, এটা থেকে দূরে রাখার জন্য এবং তাদেরকে আসলে ভোট দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য, ক্ষমতা দেওয়ার জন্য বিএনপি এবং ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং শত প্রতিকূলতা সত্ত্বেও শুধুমাত্র গণতান্ত্রিক ধারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং এই দেশের একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য, তিনি মূলত দলীয় নেতা কর্মীদেরকে বলেছেন যে আমরা গণতান্ত্রিক একটি দল এবং এই গণতান্ত্রিক দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আমরা নির্বাচনী একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা মনে করি যে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে এবং আমরা সেক্ষেত্রে একটা জনগণের সরকার উপহার দিতে পারবো।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস।
দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলে
ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ফজলুর রহমান এবং অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুঁইয়া, আপনাদের সবাইকে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহেরা। জি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র নিবাসী যুক্তরাষ্ট্রে কর্মরত এক সাংবাদিকের হত্যার ব্যাপারে সৌদি আরবের দায়দায়িত্ব সত্ত্বেও দেশটির দিক থেকে মুখ ফিরিয়ে নিলে সেটা মারাত্মক ভুল হবে। ধন্যবাদ জ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে ছুটিতে যাবার আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হোয়াইট হাউসে। বলেন, জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি তুলনামূলকভাবে মানবাধিকার কেন্দ্রিক উদ্বেগ আশঙ্কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গেই রয়েছি আমরা। বলেন, এক তো সৌদি আরব ইরানের বিরোধী এবং তারপর রয়েছে আমেরিকার কাছ থেকে তাদের সামরিক যন্ত্র সামগ্রী কেনার বিষয়টি, লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং শত শত কোটি ডলারের বিনিয়োগের বিষয়টি। রাশিয়া ও চীন এরা পেয়ে যাবে সহজে, সেটা হতে দেয়া যায় না। বলেন, তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হলে তেলের দামও বেড়ে যাবে তাতে হুড়হুড় করে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নিয়ে বেকুবি করে বিশ্ব অর্থনীতির, আমাদের দেশের অর্থনীতির ক্ষতি আমি করতে পারবো না। সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো বা জানতেন এবং তিনি এর নির্দেশ দিয়েছিলেন। গোয়েন্দা সংস্থা সিআইএর এই উপসংহার নিয়ে মন্তব্য করতে বলা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হয়তো তিনি জানতেন, হয়তো তিনি জানতেন না। সৌদি আরবের সঙ্গে আমার কোনো লেনদেন নেই, সৌদি আরবের কাছ থেকে আমার কোনো অর্থাগম হয় না। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলবর্তী সীমান্তে যুক্তরাষ্ট্র বাহিনী সৈন্য পাঠানোর সমর্থনে বক্তব্যের অবতারণা করেছেন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের একটি কাফেলা এখন ওই সীমান্ত অভিমুখে এগিয়ে আসছে। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই সীমান্ত বরাবর এলাকায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনীর জওয়ান এবং জাতীয় গার্ড বাহিনীর সৈনিক পাঠিয়েছেন বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংখ্যায়, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর ওই সীমান্ত কড়াভাবে সুরক্ষিত করা যায়। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বনাগ্নি এখন স্তিমিত হয়ে এসেছে প্রায়। ইতিমধ্যে এ দাবানলের করাল গ্রাসে 81 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে এ পর্যন্ত। স্থানীয় লোকজন এখনও নিখোঁজ লোকজনের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন লাগাতার। কর্তৃপক্ষ সূত্রে বলা হচ্ছে প্রায় 900 মতো লোকের এখনও কোনো হদিশ মিলছে না। নিখোঁজ মানুষের এ তালিকা পর্যবেক্ষকদের বুঝতে খুব অসুবিধে হয় বলে বলা হচ্ছে সংখ্যাটা এত ওঠানামাই বা করছে কেন? আগে ছিল 1200 আর এখন বলা হচ্ছে সংখ্যা 900। সংখ্যাটা আসলে স্থির হয়েছে স্থানীয় শেরিফের দফতরে মাথা গোনার হিসেব কষে, সনাতন গাণিতিক অঙ্কের হিসেব মিলিয়ে 911 টেলিফোন কলের সংখ্যার ভিত্তিতে এ হিসেব কষা হয়েছে। শেরিফ কোরি হোনেয়া বলেছেন যে এছাড়া কোনো উপায় ছিল না, একেবারে সঠিক না হলেও এর ভিত্তিতেই কাজ করতে হচ্ছে আপাতত আমাদেরকে। ইন্টারপোলের সাধারণ পরিষদ দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াংকে তাদের নতুন প্রেসিডেন্ট করতে সর্বসম্মত ভোট দিয়েছে। কিম একদিন সংস্থার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন, এখন তিনি চীনের মেং হং ওয়েয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং তাঁরই বাদবাকি মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন এখন কিম জং ইয়াং। সেপ্টেম্বরের শেষ ভাগে দেশে গেলে পর, অর্থাৎ কিনা নিজ দেশে গেলে পর নিখোঁজ হন মেং হং হুং ওয়েই। এই ছিল সংবাদ শিরোনাম। এখন সমাপ্তি ঘোষণার জন্য যাচ্ছি আমরা তাহেরা কিবরিয়ার কাছে।
এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম এবং ফেসবুকে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.